الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا نور الله الصلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দর্শক দেখছেন অনুষ্ঠান যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত আছে। প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দরুদে পাক পাঠ করবে আল্লাহ করিম তার 80 বছরের গুনাকে মিটিয়ে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক আজকে গেস্ট হিসেবে আছে আমাদের সাথে আমাদের ইকরাম বাপু এবং শাহরুখ ভাই। নাত পরিবেশনকারী হিসেবে আছেন আমাদের সাথে শাহাদাত ভাই। সবাইকে জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক আসুন আজকে যে বিষয়টি সম্পর্কে আমরা শুনবো, যে টপিক নিয়ে আলোচনা করব, সেই সম্পর্কে একটি প্যাকেজ আমরা দেখে নেই।
পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ। শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা হোক বা কাপড় চোপড়ের পরিচ্ছন্নতা, ঘর ও সরঞ্জাম পরিষ্কার পরিচ্ছন্নতা, দীনে ইসলাম প্রত্যেক বস্তুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ইসলামী শিক্ষা ও উৎসাহিত প্রদান করেছে। এমনকি পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইমানের অংশ বলা হয়েছে। ভালো ভালো নিয়তের সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস করা শুধু সওয়াবই নয়, বরং এতে পার্থিব অনেক উপকারও রয়েছে। পক্ষান্তরে অপরিষ্কার ও ময়লা থাকা শুধুমাত্র ইসলামী দৃষ্টিকোণ থেকে অবাঞ্ছিত নয়।
আল্লাহ আল্লাহ, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে একটি প্যাকেজ দেখলাম। তো আজকের বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমরা জানি যে প্রত্যেক মানুষই চায় নিট অ্যান্ড ক্লিন থাকতে, নিজেকে পরিষ্কার রাখতে, নিজের আসবাবপত্র, নিজের ঘর বাড়ি সব কিছুকেই পরিষ্কার রাখতে। কিন্তু এমনও কিছু মানুষ পাওয়া যায় যারা এর পরিপন্থী বা বিপরীত পথে হাঁটতে দেখা যায়। তো আমরা আজকে জানবো যে পরিষ্কার পরিচ্ছন্নতা যেহেতু ইমানের অঙ্গ, এর প্রয়োজনীয়তা কতটুকু, আমাদের কি করা উচিত এ ব্যাপারে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে কোরআন করিম এবং আহাদিসে তাইয়্যিবার মধ্যে কি এসেছে ইনশাআল্লাহ আজ্জাবাজ, সে সম্পর্কে আলোচনা শুনবো। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আসুন শুরু করে একটি কালাম দিয়ে এরপর ইনশাআল্লাহ আমাদের আলোচনা শুরু করব।
জি স্যার, আমরা কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা কালাম শ্রবণ করব।
সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। কালীর উপর চলবে মোর রবি হবু তো সে বালীর উপর ভাগের তারা যদি কবু চমকে উঠে আমার ভাগের তারা যদি কবু চমকে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর আকা শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর যেতে প্রিয় নবীর শহর কোন্দি পুরাই জানি এ অদমে আশার প্রহর বন্দি হয়ে আছি আমি বাংলা পাবরে হাই যাব ছুটে আরব শহর আকা পাবরে হাই যাব ছুটে আরব শহর এ যেতে প্রিয় নবীর শহর আকা পুরাই জানি এ অদমে আশার প্রহর যাই যে শত হাজি তোমার দরবার পার নজর এ উদাসমার যেতে প্রিয় নবীর শহর কোন্দি পুরাই জানি এ অদমের আশার প্রহর
মাশাআল্লাহ মারহাবা মারহাবা দর্শক, আজকে বিষয় নেওয়া হয়েছে পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আসুন এ ব্যাপারে মাদানী ফুল শামিল করি ইকরাম ভাইয়ের মাধ্যমে। জিজুর
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আমরা সকলেই জানি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে সূরা বাকারার দ্বিতীয় পারা 222 নং আয়াত ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাহলে ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় আল্লাহ পাক পছন্দ করেন অধিক তওবাকারীদের এবং পছন্দ করেন পবিত্রতা অবলম্বনকারী। আয়াতের বাক্যায় হাদিস মুবারাকার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতাকে আরও অধিক বেশি তুলে ধরা হয়েছে, যে ইসলামের পবিত্রতার মর্ম খুবই ব্যাপক, মানুষের জীবনের জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা দাপে দাপে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এবং নিয়মিতা পবিত্রতা হলো সুস্থতা, আর পবিত্রতাই অলসতা হলো অসুস্থতা। যারা এই পবিত্রতার ক্ষেত্রে অলসতা করে তারাই অসুস্থ। এই কারণেই প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অসংখ্য হাদিসে মুবারাকা বর্ণনা করেন। তার মধ্যে একটি আমরা সকলেই জানি, যে আত-তুহুরু নিসফুল ঈমান, যে পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অর্ধেক। সুতরাং এ থেকে বোঝা যায় পরিচ্ছন্নতার গুরুত্ব কতটুকু। কতটুকু গুরুত্ব হলে আল্লাহ পাক পবিত্র কোরআন করিমের মধ্যে আয়াত নাজিল করেন, এবং কতটুকু গুরুত্ব হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্রতাকে ঈমানের অর্ধেক বলে আখ্যায়িত করেন। সেজন্য আমাদের উচিত পবিত্রতা অবলম্বন করা।
সুবহানাল্লাহ। দর্শক, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কোরআনুল করিম ও আহাদিসে তাইয়্যিবার মধ্যেও এসেছে, তার মানে এই বিষয়টা কতটুকু জরুরি। আজ আমরা দেখি যে আমরা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। হয়তোবা উপরের দিক দিয়ে অনেক ফিটফাট, কিন্তু আমাদের আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, আমাদেরকে রিলেটেড যে বিষয়গুলো জড়িয়ে আছে, এই ব্যাপারে আমরা কতটুকু সজাগ, এ ব্যাপারে আমরা কতটুকু দৃষ্টিপাত করি। তো এজন্য আমাদের উচিত যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা সব জায়গায় সমানভাবে আমরা যাতে এটাকে বাস্তবায়ন করি, এ ব্যাপারে সজাগ দৃষ্টি দেওয়া। জি শাহরুখ ভাই।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম। লেখক ভাই, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের তো এই সম্পর্কে কোরআন কারীমের তেলাওয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শুনেছি হাদিসে পাকও বলেছেন, যে বিক্রম ভাই বলেছেন। তার পাশাপাশি লেখক ভাই, একটা জিনিস, যেভাবে দীন ইসলাম আমাদেরকে আপনার কুফর এবং শিরকের পবিত্রতা থেকে যেভাবে আমাদেরকে কী করে সম্মান এবং মর্যাদায় অধিষ্ঠিত করে, ঠিক একইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাও বলা হচ্ছে পবিত্রতার উচ্চ শিক্ষার মাধ্যমে মানবতার মহত্বকে সমুন্নত করে। অর্থাৎ আপনার লিয়াকত ভাই, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা এমন একটি ব্যাপক বিষয় যে যেভাবে হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ইকরাম ভাই, যে যে হাদিস শরীফটি সবচেয়ে বেশি পরিমাণ এসেছে, যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক বলা হয়েছে। তেভাবে আরও অনেকে অনেক হাদিসে মুবারকা রয়েছে। তো পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব এটা একজন মুসলমানের জীবনে অতপ্রতভাবে জড়িত। তো যদি আমরা সেটা লক্ষ্য করি, তাহলে আপনি দেখবেন যে তো একজন শিশু জন্মের পর থেকেই কিন্তু তার সাথে পবিত্রতা বা পরিষ্কার পরিচ্ছন্নতার সম্পর্কটা জড়িয়ে যাচ্ছে। তো পরবর্তীতে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তো পবিত্র হয়ে যায়। এরপর থেকে সে যতক্ষণ পর্যন্ত সজ্ঞান হবে না, ততক্ষণ পর্যন্ত তার পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে, পবিত্রতার ক্ষেত্রে যদি দেখভাল বা বিষয়গুলো খেয়াল করা দরকার, তা পিতামাতার দায়িত্বেই থাকে। কিন্তু যে যখনই সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, অর্থাৎ বালেক হয়ে যায় একজন মুসলমান, যে এমন কতগুলো এই ফরজ তার উপর এই ফরজ হয়ে যায়, এমন কিছু বিষয় যে ইসলামের, যেগুলোর কারণে তাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হয়। যেমন নামাজ, একজন ব্যক্তি যে একজন মুসলমান, সে যদি নামাজ পড়তে যায়, তাহলে সে তাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জনের মাধ্যমে কিন্তু সে নামাজ আদায় করতে পারবে। যদি সে এমনি নামাজ আদায় করতে, তাহলে সে বরং সব তো দূরের কথা, বরঞ্চ গুণাগার হবে। তো তার জন্য উচিত যে সর্বপ্রথম যে পবিত্রতা জিনিসটা কি সেটা বুঝা। শুধু এটা আমরা এমনিতেই এমনও বিষয় আছে লিয়াকত ভাই, যে পবিত্রতা মানে আমরা এমনই বুঝি, যে এমনও অসংখ্য মুসলমান ভাই দেখবেন যারা জানে না যে জুমার দিন এসেছে বা সাধারণত রীতিমতো যারা গোসল করে পবিত্রতা অর্জন করার চেষ্টা করে তারা পবিত্রতা মানে এটাই বুঝে যে আমরা পুকুরে নামলাম, ডুব দিলাম, উঠে চলে আসলাম, পবিত্রতা অর্জন হয়ে গেল। আসলে কিন্তু পবিত্রতা এটা না, যেমন এর সাথে যে আপনার ফরজের বিষয় রয়েছে, যেমন একজন মুসলমান বা লেখার পর তার যদি গোসল ফরজ হয় কীভাবে পবিত্রতা অর্জন করতে হবে তা দিনে ইসলাম কিন্তু আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে, ওইভাবে আপনি কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। এভাবে আপনার যখন শরীরে এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গের এমন কিছু লোম রয়েছে যেগুলো আপনাকে একটা নির্দিষ্ট সময় পর অবশ্যই কী করতে হবে, পরিষ্কার করতে হবে, এই ব্যাপারে আরও ব্যাপক বিস্তারিতভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকের মধ্যে কী দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো এই ব্যাপারে আরও দুটি হাদিসে মোবারকা আব্দুল লিয়াকত ভাই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্বের ব্যাপারে এসেছে, ইশাদ করছেন যে নিশ্চয়ই ইসলাম পরিচ্ছন্ন দিন। আর অপর এক বর্ণনা রয়েছে আল্লাহ পাক ইসলামের ভিত্তি পরিচ্ছন্নতার উপর রেখেছে, তবে তোমরাও পরিচ্ছন্নতা অর্জন করো, কেননা জান্নাতে সেই ব্যক্তি যাবে যার জাহির এবং বাতিন পরিচ্ছন্ন হবে। আরেকটি হাদিসে মোবারকের মধ্যে আপনার এসেছে জামিয়ে সাগীর নামক কিতাবের মধ্যে, যেই পোশাক তোমরা পরিধান করো তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং নিজের বাহনের দেখাশোনা করো, আর তোমাদের প্রকাশ্য আকার ও আকৃতি এমন পরিচ্ছন্ন হোক যেন যখন কোনো মানুষের মাঝে যাবে তোমাদেরকে তারা যেন কী করে সম্মান করে। তো হযরত আল্লামা আব্দুর রফ মুনাবি রহমতুল্লাহ তাআলা বলেন যে এই হাদিসে এই বিষয়ের প্রতি ইঙ্গিত দিচ্ছে, আমি সাধারণত যখন কোনো অফিসে যাই বা কোনো আমার বসের সামনে যাই তখন আমি কীভাবে যাই, নিশ্চয়ই পরিচ্ছন্ন সহকারে নিজের পোশাক আশাক এমনভাবে গেট আপটা নিই যাতে আমার পোশাকে কোনো দাগ বা কোনো ময়লা হয়েছে বিষয়গুলো খেয়াল করে যায়,
যাতে উনি আমাকে দেখে অন্তত মানে ওনার দৃষ্টিটা যাতে আমার উপর হয়
এবং
দেখা যায় আমার গেট আপই এমন হয় যে আমার চোখ সরিয়ে ফেলে।
এমনও হয় যে লেখকবে ইন্টারভিউ দিতে গিয়ে এমন অনেক দেখা যায় যে তার পোশাক পরিচ্ছদ দেখে হয়তো বা ওই কোম্পানির মালিকের পছন্দ হয়নি, তার সব কিছু হয়েছে কিন্তু ওর গেট আপ পছন্দ হয়নি, যার কারণে ওর চাকরি কি করে দিয়েছে, ছিল রিজেক্ট করে দিয়েছে। তো এই বিষয়ের প্রতি ইঙ্গিত দিচ্ছে যে হাদিসে মোবারকের মধ্যে ওই সকল বিষয়ে যা দ্বারা মানুষ ঘৃণা এবং নিকৃষ্ট মনে করে তা থেকে বেঁচে থাকো, এবং বিশেষ করে পদস্থ লোক ও ওলামায়ে কেরামকে এই সকল বিষয় থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে যারা আমরা যারা যাদেরকে সম্মান করি, মানে আমাদের সমাজের সবচেয়ে যারা উঁচু স্তরে রয়েছে ইসলামের দিক দিয়ে, যে যারা আলেম ওলামায়ে মাশাইখ কেরামগণ রয়েছেন ইনাদেরকে আমরা ইসলামের দিক দিয়ে আমাদের নেতা বলে থাকি, ওনাদেরও এই বিষয়ে খেয়াল করতে বলা হয়েছে যাতে একজন আপনি হুজুরের পাশে বসবেন তো ওই হুজুরের আপনি পোশাক পরিচ্ছন্ন নিশ্চয়ই আপনি অবশ্যই দেখবেন, কেননা ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, তাহলে আপনি যার পাশে বসবেন তার পোশাক পরিচ্ছদ দেখেই যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনার পাশে গিয়ে সে কখনো বসবে?
অবশ্যই
বসতে ইচ্ছা হবে, বসতে ইচ্ছা হবে নিশ্চয়ই। তাই এখানে এটাই বলা হচ্ছে যে নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যারা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদের পাশেই আসলে যাওয়া উচিত, এই ব্যাপারে ইঙ্গিত করা হচ্ছে,
এটাই হচ্ছে মূল যেটা মেসেজ সেটা। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে ইবাদতের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন কতই না গুরুত্ব দিন ইসলাম দিয়েছে যে ইবাদতের আগে পরিষ্কার পরিচ্ছন্ন হও, এ ব্যাপারে আপনি কি বলবেন?
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদিন একটা সফরে ছিলাম, তো এক বৃদ্ধা মহিলার বাসার পাশ দিয়ে যাচ্ছিলাম, তো এই দেখুন রাত হয়ে গিয়েছিলাম, আমি সেখানে অবস্থান করলাম। তো রাত যখন গভীর হলো যে ওই মহিলার বাসার পাশে ছিল কবরস্থান, কবরস্থান থেকে অর্ধ রাতে আওয়াজ আসতেছে এইভাবে প্রস্রাব এবং পানির মশক, পানির মশক। তখন এটা আওয়াজ শুনেই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তাড়াতাড়ি ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন কী ব্যাপার, এখানে কী হচ্ছে এখানে? তখন ওই মহিলা জিজ্ঞাসা করে যে আপনি কি কিছু শুনেছেন? যে হ্যাঁ, আমি কিছু শুনেছি, এরকম আওয়াজ শুনলাম কবরস্থান থেকে, এরকম আওয়াজ আসতে লাগলো। তখন ওই বৃদ্ধা মহিলা বলতে লাগলো যিনি আওয়াজ করে বলে যাচ্ছে যে প্রস্রাব এবং পানির মশক, পানির মশক, ওই ব্যক্তি আমার স্বামী। দিলীপ মহিলা তোমার কী ব্যাপার, হঠাৎ আপনার স্বামী এরকম কবর থেকে আওয়াজ দিয়ে যাচ্ছেন? তখন তিনি বলতে লাগলেন তার ঘটনাটি এভাবে যে আমার স্বামী প্রস্রাব করে প্রস্রাবের চিটা থেকে বাঁচত না। আমি তাকে অনেক বলতাম, বোঝাতাম যে প্রস্রাবের চিটা থেকে বেঁচে থাকো, কেননা উঁট যখন প্রস্রাব করে তখন উঁটও তার পাগুলোকে প্রসারিত করে রাখে যেন প্রস্রাবের চিটা তার
গায়ে না
গায়ে না। এখন তুমি দেখো চতুষ্পদ জন্তু থেকেও শিক্ষা নাও, কিন্তু সে শুনতো না। একটা কারণ হচ্ছে এটা, আর দ্বিতীয় কারণ হচ্ছে একদিন এক পিপাসাপ্ত ব্যক্তি আসলো পানির পিপাসায় পানির জন্য। তখন আমার স্বামী তাকে পানি না দিয়ে বলল যে ওই মশক আছে দিদি, ওইখানে মশক থেকে পানি নাও। কিন্তু মশকের মধ্যে কোনো পানি ছিল না, সে খালি মশকটা তাকে দেখিয়ে দিল ওই যেখান থেকে পানি পান করো। তখন ওই ব্যক্তি পিপাসার্ত, সে পিপাসার কারণে দৌড়ে গেল, দৌড়ে গিয়ে ওইখান থেকে পানি নিল খাওয়ার পান করার জন্য। দেখা যায় এখানে পানির মশকের মধ্যে পানি ছিল না। এখন পানির মশক নিয়ে যখন পানি পাই নাই, তখন সে হাত থেকে পানির মশক রেখে দিলে, কিন্তু পিপাসার কারণে সে ছটফট করতে করতে সে ইন্তেকাল করল। এরপর কিছুদিন পরে আমার স্বামী যখন ইন্তেকাল করলো, তখন এই কবর থেকে প্রতিদিন এই সময় এই আওয়াজটা, তার কবর থেকে আওয়াজটা এভাবে আসে যে প্রস্তাব প্রস্তাব পানির মশক পানির মশক। যে প্রস্তাব থেকে না বাঁচার কারণে, ছিটে থেকে না বাঁচানো তার এই প্রস্তাব প্রস্তাব এরকম আওয়াজ, আর সেই পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করে নাই, খালি মশক দেশের জন্য সেই ওইখান থেকে খালি মশক মশক পানির মশক বলে চিন্তা করে যাচ্ছে। তো দেখুন আমাদের জন্য মেসেজ আজকে, আমরা যারা রয়েছি পরহাদিসের মধ্যে, আমরা মাদ্রাসার মধ্যে দর্শকরা হয়তো শুনেছেন যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুই কবরের মধ্যখানে খেজুরের ডালি পুঁতে দিয়েছিলেন, এবং বলা হয়েছিল এক কবরের মধ্যে আজাব হচ্ছে, এই জন্য সেই প্রস্তাব করার পর ভালো করে পবিত্রতা অর্জন করতো না, সেজন্য তার কবরের মধ্যে আজাব হচ্ছিল, আর ওদের ছিল ছুবলপুর। তাহলে দেখুন এটা আমাদের, এগুলো হচ্ছে আমাদের জন্য মেসেজ যে পবিত্রতা অর্জন করার মাধ্যমে তো ইবাদত, পবিত্রতা বাদ দিয়ে অপবিত্র অবস্থাতে ইবাদত করা যাবে না।
জি,
সেজন্য ইসলাম পবিত্রতাকে ইমানের অর্ধেক বলেছেন, যেহেতু ইমান পরিপূর্ণ হওয়ার জন্য ইবাদত করার জন্য পবিত্রতা শর্ত।
আসলে
এই যে শাহরুখ যেটা বললো ফরজ গোসল, পানি শুধু শরীরের উপর
ঢেলে দেওয়া,
ঢেলে দেওয়ার নাম তো গোসল নয়, পবিত্রতা নয়,
গোসল নয়।
তাহলে এখানে পবিত্রতা অর্জন করতে হবে এইভাবে যেন প্রত্যেকটা ডোমের মধ্যে পানি পৌঁছাতে হবে।
অবশ্যই এটা ব্যাপারে তো ইলমি নেই, মানুষ জানবে কোথেকে?
ইলমে দিন শরীয়তের জ্ঞান যদি না থাকে, যারা শরীয়ত সম্পর্কে জানেন তাদের দ্বারস্থ হতে হবে।
অবশ্যই
আজকে আমরা যারা রয়েছি, আমরা আজকে মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কম্পিউটার এগুলো চালানোর জন্য বা ম্যাথ ভালো করে বোঝানো, সেজন্য ম্যাথের মধ্যে নাম্বার কম এসেছে, সেজন্য কয়টা টিচার, ইংলিশের জন্য কয়টা টিচার। তাহলে এই যে প্রত্যেকটা স্টুডেন্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, ম্যাথের মধ্যে ভালো করার জন্য, ইংলিশে ভালো করার জন্য, পড়ালেখায় ভালো করার জন্য টিচারের দ্বারস্থ হচ্ছে। ফেসবুক যদি না ভালো করে চালাতে না পারে, তাহলে ফ্রেন্ডের দ্বারস্থ হতে হচ্ছে। তাহলে এগুলোর জন্য যদি আমরা যদি কারো দ্বারস্থ হই, তো ইলমের দিন অর্জনের জন্য আমরাও আলিমদের দ্বারস্থ হই।
অবশ্যই
আমরা তাদের শরণাপন্ন হই। আমরাও জানি ইলমের দিন অর্জন করা প্রত্যেক বালিক, তাহলে ম্যাচিউরেট পুরুষ এবং নারীর জন্য ফরজ।
অবশ্যই
তাহলে আমরা সেগুলো থেকে দূরে থাকার কারণেই তো আজকে আমাদের মধ্যে সমস্যা। এখন সন্তান ম্যাচিউরড হয়ে গিয়েছে, মেয়ে ম্যাচিউরড হয়ে গিয়েছে, তো ফরজ গোসল কীভাবে আদায় করতে হবে সেটা যদি না জানি, তাহলে আটলান্টিক মহাসাগরের পানি সবগুলো গায়ের উপর যদি ঢেলেও দিই পবিত্রতার জন্য,
অবশ্যই হবে না। আচ্ছা, এখানে তো আমরা শুনেছি যে আপনার কাছ থেকে যে যদি আমার উপর ফরজ হয়ে যায় তাহলে তো এটা করতেই হবে, আর যেটা আপনি একটি ঘটনা বললেন সেটা হচ্ছে প্রস্রাবের ছিটা থেকে বাঁচা। আচ্ছা, বিশেষ করে আমরা যারা মানে মোটামুটি নামাজ কালাম পড়ি আর কি, ওরা তো নিজেকে হিফাজত রাখতে চায়, এরপরেও অনেকে রাখে না, কিন্তু যারা নামাজ পড়ে না এই ব্যাপারে তো তাদের কোনো সজাগ দৃষ্টিই নেই, তারা এই ব্যাপারে কোনো দৃষ্টিপাতই করে না। আপনি দেখেন যারা বিভিন্ন কাজকর্মে থাকে, তারা যেখানে মানে সুযোগ হচ্ছে তারা তাদের হাজতগুলো সারছে, হ্যাঁ,
দাঁড়িয়ে দাঁড়িয়ে,
হ্যাঁ। তো এই ব্যাপারে আপনি কি বলবেন যে এখানে তো মানে দেখা যাচ্ছে আমরা মানে আমাদের 100% চান্স থাকে যে আমি এক্ষেত্রে নাপাক হয়ে যাচ্ছে, আমার গায়ের মধ্যে এর মানে অবশিষ্টাংশ আসতেছে, ছিটকা আসতেছে। তো এই ব্যাপারে এটা নিয়ে যে আমি পুরো দিন চলাফেরা করছি নাপাকি অবস্থায়, এই হালতে যদি আমার মৃত্যু চলে আসে,
যদি এরকম যদি থাকে, তাহলে তো মন্দ মৃত্যুর সম্ভাবনা আছে,
যে
ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে। কেননা এক তো অপবিত্র, আর অপবিত্র অবস্থায় তো রহমতের ফেরেশতারও আসবে না।
আল্লাহ,
এমন অবস্থায় যদি আমরা চলাফেরা করি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মালাকের মত চলে আসে, তখন বুঝেন আপনি দেখবেন অধিকাংশ যুবককে, যে আমরা যখন মাদানী কাফেলে যখন সফর করেছিলাম, সে 2007 আমার সর্বপ্রথম কাফের মাদানী কাফেলা, তো 2007 আমরা যখন বের হলাম ইসলামী ব্যাজিকে দাওয়াত দিচ্ছি মসজিদ দ্বারা সংগঠন, যেহেতু মসজিদে আসা নামাজ আদায় করার জন্য, তখন অধিকাংশ যুবক এটাই বলেছে যে আমার কাপড় ঠিক নেই, এখন তখন তো বুঝলেন কাপড় ঠিক থাকবে না, এখন আপনি ভালো জিন্সের প্যান্ট পরেছেন, গেঞ্জি বা টি শার্ট পরেছেন, কাপড় তো ঠিক হয়ে আছে, কাপড় ঠিক নেই কেন? বলে যে এটা তো বলা যাবে না, কাপড় ঠিক নেই, কাপড় ঠিক নেই। আসলে ইসলামী ভাই যিনি বিজ্ঞ উনি বলেছেন আসলে ওনার কাপড় ঠিক আছে, পবিত্র নাই যে আপনি যেটা বললেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে পানি নিয়ে না, তারপর প্রস্তাবের চিটা থেকে ভালো করে বাঁচে না, সেজন্য তার কাপড় যেহেতু নষ্ট তো সে নামাজ কোথেকে আদায় করবে? আর সে তো একটা বাহানা পেয়ে গিয়েছে এটা যে কাপড় ঠিক নেই, কাপড় পবিত্র নেই, তো এটার বাহানা দিয়ে চলে যাচ্ছে। তারপর আরও আর অনেকে রয়েছে, আমি যদি বল নামাজের কথা বলে যে আমার কোনো টিউশন আছে, আমার প্রাইভেট রয়েছে, এরকম বাহানা। তাহলে নামাজকে, নামাজ থেকে দূরে থাকার জন্য, নামাজকে না বলার জন্য যথেষ্ট উপযুক্ত কারণ হচ্ছে এগুলো আমরা দাঁড় করানোর জন্য প্রস্তুত থাকি। প্রথম কাপড় ঠিক, এটা পবিত্র, তো এটা বললে তার কিছু বলার নেই। এখন যদি বলি যা গোসল করানো, বোঝে এখন মানুষকে বলবে পরে করে নেবো, কালকে করে নেবো, তো এই বলেই চালিয়ে দিলাম যে নামাজ অনাদায় থেকে যাচ্ছে, পবিত্রতার একটা বিষয় রয়েছে, এগুলো বললেও আমরা শুনি না, আর বললে বলে যে না হয়তো হুজুরদের কাছে, বলে আমাদের কাছে নাকি, এইভাবে চলে যাচ্ছে। তাহলে এটা কখন বুঝবে জানেন? যখন সে অক্ষম হয়ে যাবে। এই জন্য কবরবাসীদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা আজকে কাদের ব্যাপারে ঈর্ষান্বিত?
আল্লাহ।
তখন কবরবাসীরা সেখান থেকে আওয়াজ দিয়েছিল যে আজকে আমরা তাদের ব্যাপারে ঈর্ষান্বিত যারা আজকে মসজিদে এসে নামাজ আদায় করছে।
আল্লাহ।
তারা এসে নামাজ আদায় করছে, আমরা দেখছি কিন্তু পারছি না, আমরা আমাদের খুব ঈর্ষা হয়, আমরা যদি নামাজ পড়তে পারতাম। তো ঈর্ষাটা হচ্ছে কখন? খবরে যাওয়ার পর। খবরে যাওয়ার আগে যদি ঈর্ষাটা হতো তাহলে আমাকে সেখানে গিয়ে আসতে আফসোস করতে হতো না। এই জন্য কবরে রাখার পর সর্বপ্রথম আমলের যে হিসাব হবে সেটা হচ্ছে নামাজ।
আসলে আসলে দর্শক, এখানে এমন নয় যে যারা মানে আমরা এই বাহানায় বেঁচে যেতে চাই বা মানুষকে ধোকা দিতে চাই যে আমার তো কাপড় ঠিক নেই বা আমি তো পবিত্র নেই, আমি মানুষকে ধোকা দিচ্ছি, রব তালাকে তো ধোকা দিতে পারবো না। আচ্ছা দেখুন, আমি পবিত্র হই বা না হই, আমার ওপর নামাজটুকু তো ফরজ। যদি সে প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, বালেগ হয়ে থাকে, তো এক ব্যক্তির উপর যখন নামাজ ফরজই, তাহলে তো আমার উপর দায়িত্ব যে আমি যাতে সদাসর্বদা পবিত্র থাকি, আমি সদাসর্বদা পরিচ্ছন্ন থাকি। কেন আমি এই বাহানায় পাশ কাটিয়ে চলতে চাই যে আমি পবিত্র নেই, এই জন্য নামাজ কালাম পড়ব না? প্রিয় ইসলামী ভাই, আমরা হয়তো বা অন্যকে ধোকা দিয়ে এখন বেঁচে যাচ্ছি, কিয়ামতের দিন কি করব যখন আমাকে প্রশ্ন করা হবে নামাজের বিষয়ে, সর্বপ্রথম প্রশ্নই তো করা হবে নামাজের বিষয়ে, তখন আমি কি বলবো যে আমি পরিচ্ছন্ন ছিলাম না, আমি পবিত্র ছিলাম না? তো এই বাহানা, এই উত্তর কখনো কাজে আসবে না। তো আমাদের উচিত যে সদা সর্বদা আমরা পরিচ্ছন্ন থাকি, পবিত্র থাকি। আর মনে রাখবেন, সবাই পছন্দ করে পরিচ্ছন্নকে, কেউ অপরিচ্ছন্ন মানুষকে পছন্দ করে না, অপবিত্র মানুষকেও কেউ পছন্দ করে না। তো আমাদের উচিত আমরা যাতে নিজের গেটআপের দিক দিয়ে হোক, অপবিত্রতা থেকে হোক, আমরা নিজেকে পবিত্র রাখার চেষ্টা করব। এখানে কিন্তু পবিত্রতা দীন ইসলাম অনেকভাবে ডিফাইন করেছে, যেমন আমরা কিতাবের মধ্যে পড়েছি যে নাজাসাতে গলিজা, নাজাসাতে খফিফা, ছোট না পাকি, বড় না পাকি। তো এগুলো অনেক বিষয় আছে যেগুলো আমাকে জানা দরকার যে কোনটা ছোট না পাকি। ছোট না পাকি যদি আমার মধ্যে চলে আসে বা আমার মধ্যে লেগে যায়, এটার বিধান কি, পরিষ্কার করার হুকুম কি, কতটুকু লাগলে আমি আমার উপর ওয়াজিব হয়ে যায় এটা পরিষ্কার করা, কতটুকু লাগলে ফরজ হয়ে যায় এটা পরিষ্কার করা, কতটুকু লাগলে সুন্নাত এটা আমার উপর পরিষ্কার করা, মুস্তাহাব, তো এই বিষয়গুলো আমার থেকে জানতে হবে। দেখা যায় একটা, আসলে আমরা ওই সময় জানি না যে আমার উপর মানে এতটুকু পরিমাণ দীন ইসলাম বলেছে যে এতটুকু পরিষ্কার না করলেও আপনার নামাজ হয়ে যাবে। এখন আমরা ওইটার বাহানায় নামাজ পড়ছি না, না জানার কারণে যে আমার উপর তো মানে পরিচ্ছন্নতা হওয়া এখন আবশ্যক হয়ে গেছে। নয় প্রিয় ভাই, এমন অনেক বিষয় আছে যেগুলো জানা আমাদের দরকার। কেন দরকার? যে আমাকে হুকুম যদি আমি জেনে যাই যে আমার কতটুকু লাগলে আমার উপর ফরজ হয়ে গেছে যে আমি এখন এটাকে পরিষ্কার না করা ব্যতীত আমি নামাজ আদায় করতে পারবো না, ওয়াজিব এটা আমি পবিত্রতা আদায় না করা ব্যতীত আমার নামাজ আদায় হবে না, তো এই বিষয়গুলো আমার জানা দরকার, আর এর জন্য মাদানী কাফেলা আর কোর্স দরকার। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে দাওয়াত ইসলামের যে মাদানী কাফেলা ও কোর্সেসগুলো হয়ে থাকে সেখানে অবশ্যই অংশগ্রহণ করুন, ইনশাআল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অনেক ডিটেইলস আকারে আপনারা জানতে পারবেন। অনেক দর্শক আমাদেরকে কল করেছেন, আসুন কিছু কল আমরা সামিল করি, দেখি কে কি বলছেন, কোথা থেকে বলছেন।
আমার নাম মোহাম্মদ কামরুল হাওলাদার, আমি একটি কথা শুনতে চাই। সত্যি শীতল হাওয়া মদিনারি।
আচ্ছা মাশাআল্লাহ, নেক্সট কল।
আমি প্রতিদিন মাদানী চ্যানেল দেখি, আমার খুব ভালো লাগে, আমরা ফ্যামিলির সবাই দেখি, এখনো দিদি সামনে আছি, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাই এই দিদি চ্যানেল দেখা তো দেখেন এবং সফলতা চলাচল দেখেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে এবং আপনার পরিবারকে উভয় জহন উভয় জগতের কামিয়াবি দান করুক। নেক্সট কল,
খন্দকার মাহমুদুল ইসলাম, রাজশাহী। আমি একটি কথা শুনতে চাই, সোনার মদিনা কানের মদিনা সবগুলি তো কিন্তু তোমার চলতে পারি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। নেক্সট কল,
আমি বান্দরবান জেলা থেকে উঠছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো শুকর, এত সুন্দর অনুষ্ঠান যে আপনারা প্রতিদিন করতে পারেন। আপনাদের মাদানি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি।
মাশাআল্লাহ, আপনার উৎসাহ প্রদানের জন্য আপনাকে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা আপনার এই দেখাকে আপনার প্রচেষ্টাকে কবুল করুক। নেক্সট কল,
আমার নাম শামীম, আমার বাড়ি নোয়াখালী। আমি একটা নাত শুনতে চাই, জীবন হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাক আপনাকে দিদারে মুস্তাফা দ্বারা ধন্য করুক। অনেকে কমেন্ট করেছেন, শাহ আলম ভাই আছেন, রায়হান ভাই আছেন মাশাআল্লাহ, সাগর ভাই লিখেছেন মাশাআল্লাহ, বাবলু ভাই আছেন, মেহেদি হাসান খন্দকার ভাই আছেন, ইকবাল ভাই আছেন, শাহেদ খান ভাই আছেন, আরও অনেকে আছেন, এবং হোয়াটসঅ্যাপে অনেকে আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন। একজন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহাদাত ভাইয়ের কাছে যাব, কালাম শামিল করবে ইনশাআল্লাহ। জি,
শীতল হাওয়া মদিনার, শীতল হাওয়া মদিনার, সুরভি তো হাওয়া মদিনার, সুরভি জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, হে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, হে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সরদার তো সরদার ইয়া রাসূলুল্লাহ হে আশাই রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ হে আশাই রয়েছি গুনাগার ইয়ার রাসূলুল্লাহ।
আলোচনা করছিলাম পরিচ্ছন্নতা নিয়ে, আসুন শাহরুখ ভাইয়ের কাছে যাই, আবারও মাননীয় ফুল ইনশাআল্লাহ শামিল করবো।
আমরা তো এরকম নাজাসা সম্পর্কে জানি বা নাজাসাত শব্দটাও নতুন আমাদের কাছে অনেকে, তো এটা হচ্ছে আসলে এই ইলমি দিন অর্জনের বিষয়। যদি এগুলো আমি আপনি না জানি একজন মুসলমান হিসেবে, তাহলে কখনো আমি পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। কেননা হাদিসে মোবারক কারণ আবার বলতে হয় যে অর্থাৎ পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক,
ইমানের সাথে সম্পর্ক
সম্পর্ক রাখে। তা আমি যতই কিছু করি না কেন, আমার প্রত্যেকটা কিছুতে আমার পবিত্রতা অবশ্যই শক্ত রয়েছে, সত্য ছাড়া হবে না। তো আরেকটা ব্যাপার হলো, লিয়াকত ভাই দেখেন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী আলাইহিসসালামের জীবনীতে এসেছে, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী আলাইহিসসালাম নিজে পবিত্রতা অর্জন করতেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, তার সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ানদের উৎসাহ দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী আলাইহিসসালাম নিজের চুল মুবারক আঁচড়াতেন, নিজের দাড়ি মুবারক আঁচড়াতেন, চুল মুবারকে নিয়মিত তেল দিতেন। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী আলাইহিসসালামের স্বভাবের মধ্যে এটা ছিল, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী আলাইহিসসালামের এই মোবারক শরীরে কখনো মাছি বসতো না,
আল্লাহু আকবার,
যে ঘাম মোবারক বের হতো সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ ঘাম মোবারক নিয়ে নিজের সুগন্ধির জন্য নিজেরা ব্যবহার করত। তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী আলাইহিসসালামের আপাত মস্তক তো এটা তুলনাই করা যায় না। তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী আলাইহিসসালাম যে আমলগুলো দৈনন্দিন করতে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে যে বিধিবিধানগুলো দিয়েছেন, এগুলো কিন্তু আমাদের জন্যই, যে আমরা যাতে আমাদের চুলকে নিয়মিত ভাবে আসতে, এই যে একটা আমল সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের চুল কখনো এলোমেলো, চুল মোবারক কখনো এলোমেলো বা যে আচরণ বিহীন থাকতো না। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সবসময় শীতি,
আর একটি হ্যাঁ শীতি হচ্ছে যেটা সুন্নত ওয়ার কাজে মধ্যখানে শীতি,
মধ্যখানে শীতি,
চুলের মধ্যখানে শীতি করা একটা বাহার শরীয়তের মধ্যে রয়েছে এবং ইসলামের মৌলিক শিক্ষা তৃতীয় পাঠের মধ্যে রয়েছে। এটা মধ্যখানে শীতি করা সুন্নত মুবারাকা, ডানে এবং বাঁয়ে শীতি করা সুন্নতের পরিপন্থী, এবং চুল সবগুলা পেছনের দিকে রাখা এটা বিদর্মীদের সংস্কৃতি,
সবগুলো পেছনের দিকে,
সবগুলো পেছনের দিকে, শীতি শীতিবিহীন,
শীতিবিহীন,
শীতি চারা সবগুলাকে পেছনের দিকে নিয়ে যাবে, এটা বিদর্মীদের সংস্কৃতি। মধ্যখানে শীতি করা একটা সুন্নত মুবারাকা, কিন্তু এটা যখন দাওয়াত ইসলাম ভাইয়েরা যখন এটার উপর আমল করতে গেল, তখন সমাজের মধ্যে কিন্তু অনেক ধরনের টর্চারের শিকার হতে হলো। কারণ মধ্যখানে শীতি চুল, এটা কোনো হয়তো অ্যাক্টরকে ফলো করা হতে
না, আবার আমাদের সমাজের আওয়াজ কি আছে জানেন, মধ্যখানে শীতি করা এটা হচ্ছে মেয়েদের
স্বভাব, অনেকে এটা মনে করেছিল, অনেকে অ্যাক্টরকে ফলো করার জন্য বা অনেকে পদালগুলো সেছিলাম মনে হয় বিকৃত হয়ে গিয়েছে, এটা তো মেয়েদের কাজ বা কোনো কাউকে দেখে ফলো করতেছে, কিন্তু এটা তো সুন্নত মুবারক, এটার বিষয়েও বলা হয়েছে। তৃতীয়ত বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে ফিরমি ইরশাদ করেছেন সপ্তাহে একদিন গোসল করা আবশ্যক মুসলমানের জন্য। এবার এর বাক্যার মধ্যে আমাদের ইরহান নাইমি রহমতুল্লাহ আবার সুন্দর করে বাক্যা করেছেন যে এটা সপ্তাহে একবার গোসল করা মানে এটা শুক্রবারের সুন্নত গোসলের কথা বলা হয়েছে, যে এটা একজন এরকম আমল করতে গিয়ে উনি পুরো শীতকাল আর গোসলে করতো না, তো বাসায় যখন তাকে বকা দিচ্ছে সে কী করলো, ওয়াশরুমে গিয়ে শুধু মাথাটা আর পা দুইটা, মাথাটা ভালো করো দ্রুত করলো, পা দুইটা দ্রুত করে এখান থেকে বের হলো কাপড় চাপড় পরে। এখন বলছে কি গোসল করছি, যেহেতু মাথার মধ্যে পানি এখনো আছে, তার পা এখনো ভিজা আছে, তখন পরবর্তীতে রাস ফাঁস হলো সে পুরো শীতকাল গোসলেই করে নি। তাহলে দেখুন এই যে অর্ধেক বুঝেছে বা ভালো করে পুরোটা বোঝা নেই, যেহেতু ইলমে দিনের জ্ঞান ছিল না, সে কীভাবে পরিবারকে ভালো করে বুঝাইতে হয় সেভাবে এভাবে বুঝাই দিল, গোসল করছি তো মাথার মধ্যে পানি আছে পায়। তাহলে দেখুন এই যে অপবিত্র একটা বিষয়, গোসল যদি ফরজ হয়ে যায়, যদি গোসল না করা কত বড় একটা মারাত্মক অপরাধ। যেমন হাদিস মুবারকের মধ্যে রয়েছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন কোনো ব্যক্তিকে ওযু অবস্থায় তার প্রাণ নিয়ে যাবে, কবজ করবে, তাকে শহীদের মর্যাদা দান করা
হবে।
তাহলে দেখুন কত বড় নিয়ামত এটা। এই জন্য প্রিয় নবী ইরশাদ করেছেন প্রত্যেক ব্যক্তির এমন একটা অঙ্গ রয়েছে, এমন একটা বিষয় রয়েছে, একটা অঙ্গ যেটা পবিত্র হলে পুরো বডিটাই পুরো পবিত্র।
আর যেটা কুলসিত হলেই পুরো বডিটা কুলসিত, বলছে মাহি ওয়া মাহিয়া, বলছে সেটা কি, বলতে বহুয়াল কলব, এটা হচ্ছে কলব। এটা যদি পথপবিত্র হয় পুরো বডিটা পথপবিত্র হয়ে যাবে, আর এটা কুলসিত হলেই পুরো বডি কুলসিত। এই জন্য শুধুমাত্র কাপড় চুপড় এটা পবিত্র শুধু এটা নয়, সাথে ইমানের পবিত্রতা থাকতে হবে। এখন কাপড় চুপড় পথপবিত্র বিধর্মীদের, কিন্তু ইমানের নৌর নেই, তাহলে সে তো পবিত্র কাপড় চোপড় পরিধান করেও অপবিত্র। সেজন্য ইমানের দৌলতের পবিত্রতা অর্জন করতে হবে। জন্য ইসলাম শুধুমাত্র কাপড় চোপড়ের পরিচ্ছন্নের কথা বলা নাই, ইসলাম রাস্তার হক, যে রাস্তার হক রয়েছে মুসলমানের পর মুসলমান, যে ছয়টা হক রয়েছে সেটার বিধানও বলে দেওয়া হয়েছে। এই জন্য মুসলমানদের জন্য আমার বিশ্বাস করেছেন, দেখো যে ময়লা আবর্জনা একটা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য, ময়লার থেকে দূরে থাকার জন্য, ময়লা যে আপনি যেটা বলেন যে নাজাসাতে খফিফা বা গালিজা, খফিফা বলতে হালকা না পাকি, গালিজা বলতে ভারী না পাকি, সেটাও বুঝতে হবে কোনটা হালকা কোনটা ভারী। আগেকার যুগে যখন না পাকি লাগতো তখন অংশটা কেটে ফেলে দেওয়া হতো তখন, আর ইসলাম আজকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সহজ করে দিয়েছেন, ময়লা লেগেছে কাপড়ের
অংশটা দিয়ে ফেললে,
এটা দিয়ে ফেলতে হবে ফেলার জন্য।
প্রিয় ইসলামী ভাইরা, দীন ইসলাম যা বলেছে তাই আমাদেরকে মানতে হবে। পূর্বের মানুষরা কি করেছে, আমার পূর্বে কি হয়েছে, আমার দাদা দাদিরা কি করছে, এগুলো আমার জন্য দলিল নয়, দীন ইসলাম কি বলেছে এটাই হচ্ছে আমার জন্য যথেষ্ট। জি জি,
শরীয়তের দলিল হচ্ছে কোরআন হাদিস ইজমা কিয়াস।
জি,
এখানে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পরবর্তী বা কোন দেশের সংস্কৃতি আমার শরীয়তের দলিল নয়, কোরআন হাদিসের মধ্যে কি রয়েছে শরীয়ত কি বলে সেটা হচ্ছে দলিল
অবশ্যই।
দ্বিতীয়ত যে ময়লা আজকে আমার সমাজ আমরা দেখি, ইসলাম কত সুন্দর, ইসলাম ময়লাগুলোকে কোন জায়গায় ডাস্টবিনের মধ্যে রাখার জন্য, ঘরের মধ্যে ছাড়া রাখলে দুর্গন্ধ ছড়াবে, সেটাও শিক্ষা দিয়েছেন। এই জন্য দেখবেন শহরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ডাস্টবিন লেখা রয়েছে, এখানে ময়লাগুলো একটা স্থানে রাখা হয় এবং প্রশাসনের লোকেরা সেখান থেকে সেগুলো অপসারণ করে। কিন্তু দেখা যায় অনেক কিছু দুষ্ট মানুষ রয়েছে যারা অন্যের ঘরের সামনে ময়লা রেখে দিল, এখন একজন রাখলো ওনাকে দেখে আর দুইজন, এখন দেখা যায় যেটা ডাস্টবিন নয় সেটা এখন ডাস্টবিনে পরিণত হয়ে গিয়েছে। তাহলে এই যে এরকম মসজিদের দেশের মধ্যে এরকম ময়লার মধ্যে, ময়সার জায়গা নয় কিন্তু ময়লাগুলো মানুষ সেখানে রাখতে রাখতে এটাকে ডাস্টবিন বানিয়ে ফেলেছে, তো সেখানে হঠাৎ করে আগুন লাগার কারণে তিনজন ব্যক্তি একটা বাসার মধ্যে তিনজন পরিবারের সদস্য মারা গিয়েছিল এবং তাদের বাচ্চার মা অসুস্থ হয়ে গিয়ে তাকে আইসিইউর মধ্যে রাখা হয়েছিল। তাহলে দেখুন যেই ময়লার কারণে মানুষের প্রাণ চলে যায়, যেই ময়লার দুর্গন্ধকে মানুষের টিকা দেয়, আপনি আপনার বাসায় রাখেন নাই ময়লাগুলা, বাইরে নিয়ে এসেছেন, সেখানে আর এক মুসলমানকে কীভাবে কষ্ট দিচ্ছেন আপনি, ইসলাম তো এটা সাপোর্ট করেন। এই জন্য ময়লা যেখানে ময়লা রাখার জায়গা সেখানে রাখা উচিত, আর যেখানে ময়লা রাখার জায়গা নয় সেখানে ময়লা না ফেলা উচিত, কেননা এটা কোনো মুসলমান কষ্ট পাবে। আর কোনো মুসলমানকে শরীয়তের কারণ ব্যতীত কোনো মুসলমানকে কষ্ট দেওয়া শরীয়ত দৃষ্টিতে হারাম।
অবশ্যই,
এজন্য আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাই বাহারুর আয়েকের উক্তিটি দিয়ে বর্ণনা করেন, কোনো পবিত্র জিনিসকে অপবিত্র বানানো হারাম।
হারাম এক্ষেত্রে বমির বিষয়টা, আমরা অনেক সময় বমি থেকে নিজেকে হিফাজত করি না, মুখের বমি এটা ছিটকার থেকেও নিজেকে হিফাজত করা উচিত, কারণ এক্ষেত্রেও অনেক সময় পবিত্রতার বিধান চলে আসে। তো দর্শক, আপনার বাসায় আমার বাসায় আছে অনেক ছোট বাচ্চা, এদের এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, নিজের শিশুকেও রাখবেন, নিজেকেও এই ব্যাপারে খেয়াল রাখবেন। শাহরুখ ভাইয়ের কাছে যাবো।
জি লেখক ভাই, এই ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য মাত্রাতুল মদিনায় ছোট রিসালা রয়েছে আপনার নাজাসাতে গালিজা এবং নাজাসাতে খফিফার ব্যাপারে,
পাক পবিত্রের বিধান একটা রিসালা আছে।
কাপড়ে
যদি কুকুর লেগে যায় নাপাক হয়ে যায়, আসলে এটা নয়, কুকুর লাগলে কুকুরের লালা যেগুলো রয়েছে ওইটা নাপাক।
এইভাবে আসলে বললাম না যে ইকরাম ভাই, মানে যেটা আমাদের সমাজের মধ্যে প্রচলিত হচ্ছে বাপ দাদা বা নানা ওরকম বলে গিয়েছে ওগুলোর পরে আমরা আমল করছি, কিন্তু দীন ইসলাম হচ্ছে আমি তৎপর বিষয়টা আমাকে জেনে ভালোভাবে কিতাবে রয়েছে ওইটা যে অ্যাকুরেট থাকলে আমি ওইটার ওপর আমল করতে পারবো, আর সেটা যদি তাদের সাথে মিললে কোনো সমস্যা নেই, আমার মা বাবা বা দাদা দাদি বা নানা ওনারা বলেছেন ওই আমলের সাথে মিললে তো কোনো সমস্যা নেই, কিন্তু আমি আমল করবো যেটা আমাকে কোরআন হাদিসে মোবারকের মধ্যে যেটা বলেছে, ইজমা কিয়াসের মধ্যে যেটা সমাধান দিয়েছে ওই অনুযায়ী আমল করব, এটাই তো হওয়া উচিত। আসলে লিয়াকত ভাই এখানে এবং ইকরাম ভাই, মানে পবিত্রতা বিষয়টা এতই ইসলামের সাথে গুরুত্বপূর্ণ বিষয়, তো দেখুন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম হাদিসে মুবারকার মধ্যে বলছেন যে খাওয়ার আগে এবং পরে অজু করে নিতে, কেননা খাওয়ার আগে অজু করলে একটি একটি নেকি, খাওয়ার পর অজু করলে দুইটি নেকি পাওয়া যায়, এবং খাওয়ার আগেও পর অজু করা এটা খাবারের মধ্যে রিজিকের প্রশস্ততা করে দেয়। তো দেখুন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে প্রত্যেকটা বিষয় পবিত্রতার বিষয়টা জড়িত। আপনি আমি আপনি খাবার খাচ্ছি, যদি সেটা না ধুয়ে খাই তাহলে সেটা বিষ হয়তো আমার শরীরের মধ্যে প্রভাব ফেলতে পারে আর আমার যে কোনো অসুস্থতা বেড়ে যেতে পারে, যেটি ইকরাম বাবু বলেছিলেন যে যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি রোগ আক্রান্ত হওয়ার একটা বিষয় হচ্ছে অপরিচ্ছন্নতার মধ্যে।
আসলে এই যে এক্ষেত্রে আমি বলতে চাইবো যে সুন্নাতের মধ্যেই বরকত, সুন্নাত যে মেনে চলবে তার প্রত্যেকটি কাজে বরকত হয়ে যাবে, পরিচ্ছন্নতাও তার অটোমেটিক অর্জন হয়ে যাবে। এই জন্যই তো আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর ফরমান দিয়েছেন যে খাবারের আগে আর পরে ওযু করো, যাতে করে খাবারের আগে আমি আমার যদি হাতে কোনো অপরিষ্কার কিছু থাকে বা আমার হাত যদি ময়লা যুক্ত থাকে তাহলে সেটা ময়লা মুক্ত হয়ে গেল, আর খাবারের পরে তো অবশ্যই করব। কিন্তু আমাদের সমাজে এটাও দেখা যায় যে আমরা খাবার তাড়াহুড়ো করে বসে যাই, আমরা হাত পরিষ্কার না করেই খাবার গ্রহণ করে ফেলি, এক্ষেত্রেও কিন্তু আমারই লস। এক্ষেত্রে দেখা যায় যে আমাদের পেটের মধ্যে বিভিন্ন ধরনের অসুখ এবং অসুস্থতা এগুলা দেখা দেয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুক, সুন্নাতের মধ্যে আমল করলেই ইনশাআল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। সময় হয়েছে একটি সেগমেন্ট সামিল করার, যে সেগমেন্টটিতে আমরা সোনালী যুগের ঘটনা শুনে থাকি। তা আসুন দেখি আজকে জাকির ভাই আমাদের জন্য কোন ঘটনাটি নিয়ে এসেছে।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি সোনালী যুগের ঘটনা নিয়ে। আজ ইনশাআল্লাহ তাআলা খুবই চমৎকার একটি ঘটনা আপনাদেরকে শোনাবো, যাতে করে দুরুদ ও সালাম পাঠ করার আগ্রহ আমাদের বেড়ে যায়। আর এই ঘটনাটিও দর্শক সোনালী যুগেরই আলহামদুলিল্লাহ। হযরত আহমদ বিন সাবিত রহমতুল্লাহি তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করার ব্যাপারে আমি যা কিছু দেখেছি তার মধ্যে একটি এটাও যে আমি স্বপ্নে জঙ্গলে একটি মিম্বর দেখলাম। আমি যখন মিম্বরের সিঁড়িতে উঠে গেলাম তখন আমি জমিনের দিকে তাকালাম, অর্থাৎ মিম্বরের সিঁড়িতে যখন উঠলেন তখন তিনি জমিনের দিকে তাকালেন, তখন দেখলাম জমিন থেকে দূরে বাতাসে একটি মিম্বর, অর্থাৎ জমিন থেকে দূরে বাতাসে একটি মিম্বর। আমি কয়েক ধাপ উপরে উঠে গেলাম, যখন ঘুরে দেখলাম তখন শুধু সেই ধাপই দেখলাম যাতে আমার পা ছিল, আর কিছুই দেখতে পেলাম না। আমি দুরুদ ও সালামের ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করলাম, হে আল্লাহ পাক আমাকে নিরাপত্তার পথে চালাও। এরই মধ্যে পুল সিরাতের ন্যায় একটি কালো সুতা দেখলাম। আমি মনে মনে ভাবলাম যে হয়তো এটি পুল সিরাত যা আমাকে এসে ঘিরে নিয়েছে। আমার নিকট আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহ এবং রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম ব্যতীত কোনো আমল ছিল না যা এই কঠিন ধাপ অতিক্রম করতে কাজে আসবে। এমন সময় অদৃশ্য থেকে ঘোষণাকারীর এই আওয়াজ শোনা গেল, যদি তুমি এই ধাপ অতিক্রম করে নাও তবে অপর প্রান্তে রসুলে পাক সাহিবে লাওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা ইকরামগণ তাদের সাথে সাক্ষাতের নিয়ামত পাবে। এ কথা শুনে আমি খুবই খুশি হয়ে গেলাম, আর আমি আল্লাহ পাকের দরবারে দুরুদ ও সালামের ওসিলা উপস্থাপন করলাম। তখন হঠাৎ আমাকে এক নুরানি মেঘ উঠিয়ে নিয়ে গেল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে এনে ফেলল। দেখলাম রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট আছেন এবং তার ডান পাশে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম পাশে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিছনে হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত রয়েছেন, আর হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে আছেন। আমি আরজ করলাম, হুজুর আপনি আমার জামিন হয়ে যান। তখন ইরশাদ করলেন, আমি তোমার জামিন হলাম আর তোমার উত্তম পরিণতি হবে তথা ভালো অবস্থায় অফাত হবে, অতঃপর আমি দোয়ার আবেদন করলাম। তখন তিনি ইরশাদ করলেন, আমার প্রতি অধিকারে দুরূদ শরীফ পাঠ করাকে আবশ্যক করে নাও আর অহেতুক বিষয় থেকে দূরে থাকো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরুদ ও সালাম বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাতের মাধ্যম, দুরুদে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার মাধ্যম, দুরুদে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জনের মাধ্যম, আর দুরুদে পাক জান্নাত অর্জনের মাধ্যম, দুরুদে পাক পেরেশানি দূর হওয়ার মাধ্যম, আর দুরুদে পাক মানুষের আকিদা এবং মানুষের ইবাদতকে ভালো করে অর্থাৎ সুশৃঙ্খল করে দেয় এই দুরুদে পাক। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবসময় নিজের জবানে দুরুদ সালাম জারি রাখার, দুরুদ সালাম পাঠ করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এভাবে আরও অসংখ্য দুরুদ সালামের সমাহার জানতে হলে সংগ্রহ করুন দরুদ সালামের সমাহার কিতাবটি। এখানে ইনশাআল্লাহ অনেকগুলো দরুদে পাকের আপনারা ফজাইল জানতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দরুদে পাকের আশিক বানিয়ে দিক। আসুন আমরা মানকাবাতে আত্মার শামিল করে এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের ডিসকাশনের দিকে যাব
ইনশাআল্লাহ। তোমার শওকত জিন্দাবাদ, হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ, তোমাতরে সারা দুনিয়ার দ্বীনের প্রসার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার প্রিয় এলো তোমার দোয়ার থেকে দিন শরীয়তের বাহার, এলো তোমার দোয়ার থেকে দিন শরীয়তের বাহার, আলা হযরত জিন্দাবাদ শুধু শরিয়া জিন্দাবাদ, সাথে মিলে এগিয়ে যেত আহা সকল শূন্য যদি তোমার সাথে মিলে এগিয়ে যেত, আহা সকল শূন্য যদি তোমার সাথে মিলে এগিয়ে যেত, শত্রু হত অপর দোস্ত আর সুন্নাত জিন্দাবাদ, পরিবর্তন করেছো তুমি নজো আন্দের জাহির বাতি, পরিবর্তন করেছো তুমি নজো আন্দের জাহির বাতি, মদিনা দিলে রোশনি তোমার নুরানি চেহারা জিন্দাবাদ, আমার প্রিয়
আল্লাহ করিম আমরা যা কিছু শুনেছি এরপর আমল করার তৌফিক দান করুক। আজকে এতটুকুই, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।